الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা ওলি আল্লাহদের শান সম্পর্কে, ওনাদের বাণী সম্পর্কে আর নসিহত সম্পর্কে কিছু রেওয়ায়ত ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জাল আমরা জানার চেষ্টা করব। মূল পর্বে যাওয়ার পূর্বে আসুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় ইসলামী ভাইয়েরা, দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। বর্ণিত হয়েছে কি হযরতে ইব্রাহিম ইবনে আলী ইবনে আতিয়াহ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি স্বপ্নে সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর জিয়ারত লাভ করেছি। তখন আমি আরজ করলাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সুপারিশ প্রার্থী। তদু উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। সাদাতুদ্দারাইন এর মধ্যে দরুদ শরীফের এই ফজলটি বর্ণিত হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরাও আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জাল। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়াতে অসংখ্য আল্লাহর ওলি এসেছেন, তারা দিনের দাওয়াত দিয়েছেন, অসৎ লোকদেরকে সৎ কাজের নির্দেশ দিয়েছেন, আর যারা পথ ভোলা ছিল তাদেরকে সেই ওলি আল্লাহরা আল্লাহর দিকে পথ দেখিয়ে দিয়েছেন। আজকে আমরা ওলি আল্লাহদের কিছু মূল্যবান কথাগুলো শোনার চেষ্টা করব আর তাদের ধৈর্য, তাদের সবর, তাদের তাকওয়া, পরহেজগারি, ইবাদতের কথাও আমরা শুনব। আর আমরা এও জানব কি ওলি আল্লাহরা নিজের নফসকে কিভাবে দমন করতেন। আসুন আমরা শ্রবণ করি। একদা এক নাপিত হযরতে সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির খোর কাজ করছিল। এমন সময় এক মুরিদ তাকে বললেন, হুজুর, আপনার কাছে কিছু থাকলে তা একে মজুরি স্বরূপ দিয়ে দিন। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে একটি মুদ্রা ভর্তি থলে ছিল, তা নাপিতকে দিয়ে দিলেন। এমন সময় একটি ভিক্ষুক এসে ভিক্ষা প্রার্থনা করায় নাপিতটি ওই মুদ্রাপূর্ণ থলেটি তাকে দান করে দিলেন। হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে উঠলেন, আহা, তুমি করলে কি থলেটিতে যে সব স্বর্ণ মোহর রয়েছে? নাপিত বলল, তাতে কি হয়েছে? থলেতে যে স্বর্ণ মুদ্রা রয়েছে তা আমি জানতাম, আর যাকে আমি দান করলাম সেও অবগত রয়েছে। দেখা যায় তোমার অন্তর চক্ষু এখনো খুলেনি। শুনো, যে লোক শুধু ধন দৌলতে ধনী হয় সে প্রাকৃত ধনী নয়, যে অন্তরের ধনে ধনী প্রাকৃত ধনবান তাকেই বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে লোক শুধু ধন দৌলতে ধনী সে প্রাকৃত ধনী নয়, বরং যে অন্তরের ধনে ধনী প্রাকৃত ধনবান তাকেই বলা হয়। নাপিতের কথা শুনে ইব্রাহিম রহমতুল্লাহি তাআলা খুবই লজ্জিত হলেন এবং নিজের অন্তর নফসকে ধিক্কার প্রদান করলেন। তিনি বুঝতে পারলেন যে এই নাপিত ও ভিক্ষুক বেশি লোক দুটো আজ সাধারণ বেশে তাকে শিক্ষা প্রদান করতে এসেছিল। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা বালাক শহরের বাদশাহ ছিলেন। তিনি বাদশাহী ছেড়ে দিয়ে ফকিরি গ্রহণ করেছেন। কেউ জিজ্ঞেস করল, আপনি বাদশাহী ছেড়ে দিয়ে ফকিরি গ্রহণ করার পর আপনি কোন ব্যাপারে কি আনন্দিত খুশি হয়েছেন? তিনি জবাব দিলেন, বহু সময়ে বহু ব্যাপারে আনন্দ লাভ করেছি। একবার আমি নৌকায় চড়ে কোথাও যাচ্ছিলাম, আমার জীর্ণ ময়লা পোশাক ও মাথার যত্নবিহীন উসখুসে বিস্তৃত চুলগুলো দেখে নৌকার আরোহীরা মনে হয় আমাকে অসভ্য পাগল বলেই মনে করেছিল। এক কৌতুক প্রিয় রসিক ব্যক্তি আমার চুল ধরে সজোরে টানছিল আর বারবার আমাকে গলা ধাক্কা প্রদান করছিল। আমি তখন আমার নফসের অপমানজনিত কারণে আত্মহারা হয়েছিলাম। হঠাৎ নদীতে প্রবল ঢেউ উঠল, নৌকা বোঝাই ছিল বলে তা সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছিল। মাঝি বলল, নৌকার বোঝা কিছুটা হালকা করা গেলে হয়তো নৌকা রক্ষা পেতে পারে। এখন যে অবস্থা তাতে প্রাণ রক্ষা হয় কিনা বলতে পারি না। মাঝি এ কথা বলা মাত্র এক আরোহী আমার কান ধরে বলল, বেটা নদীতে ঝাঁপ দে, নইলে কিন্তু ঠেলে ফেলে দেব। এই বলে সে আমার কান ধরে এমন ভাবে টানতে লাগলো যে তা উপরে যাওয়ার উপক্রম হলো। এমন সময় আমি আমার নফসের অপমান ও দীনতা দেখে যার পর নেই আনন্দ লাভ করলাম। সাহসা নদীর তুফান থেমে গেল, তখন আর আমাকে নদীতে ঝাঁপিয়ে পড়তে হলো না। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন ছিলেন, কি তিনার উপরে জুলুম হচ্ছিল, অত্যাচার হচ্ছিল, অপমান করা হচ্ছিল, কিন্তু তিনি আল্লাহ তাআলার রেজা মন্দির জন্য নিজের নফসকে দমন করলেন। আজ যদি আমাদেরকে কেউ অপমান করে তো আমরা বদলা নেবার জন্য একেবারে তোল পাড় লাগিয়ে দিই। কেউ যদি আমাদেরকে ইট দিয়ে প্রহার করে তো আমরা জবাবে পাথর দিয়ে বদলা নেওয়ার আমরা চেষ্টা করি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানী দাওয়াতে ইসলামী আবু বেলাল মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া বলেন কি তুমি সিংহকে মারলে কি বাহাদুরি করলে, তুমি বড় অজগর সাপকে মারলে কি বাহাদুরি করলে, মারলে তো নিজের নফসকে মারলে, যে নিজের নফসকে দমন করতে পারলো প্রাকৃত সেই সাহসী এবং শক্তিশালী ব্যক্তি রয়েছে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা নিজের নফসকে কিভাবে দমন করেছেন আসুন আরো আমরা কিছু ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা বলেন, একদিন আমি এক মসজিদে বিশ্রাম করতে গেলাম, কিন্তু লোকজন আমাকে একটি জঙ্গলি লোক মনে করে মসজিদ থেকে বের হয়ে যেতে বলল। কিন্তু আমি অনুনয় বিনয় করে বললাম, রাত্রে আমার থাকার জায়গা নেই, আমাকে রাতটি এখানে আরাম করতে দিন। তাতে তারা ক্রুদ্ধ হয়ে আমাকে টেনে দরজার কাছে নিয়ে এমন জোরে ধাক্কা দিল যে আমি টাল সামলাতে না পেরে সিঁড়ির এক ধাপ থেকে অন্য ধাপে গড়িয়ে পড়তে লাগলাম। মাথায় দারুণ চোট লাগলো, সিঁড়ি থেকে পড়াকালে তার প্রতিটি ধাপে যেন মারেফাতের গভীর তত্ত্বের এক একটি স্তর আয়ত্ত করে যেতে লাগলো। এ সময় আমার নফস বেশ কিছু জব্দ হওয়ায় আমি খুবই আনন্দ বোধ করলাম। আহ প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, তিনারা কিভাবে নিজের নফসকে দমন করেছেন! আহ, মসজিদ থেকে বের করে দেওয়া হলো, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, উনার মাথার উপরে প্রসাব ঢেলে দেওয়া হলো, তারপরেও নিজের নফসের জন্য বদলা নিলেন না, বরং খুশি হলেন এই জন্য যে নফস দমন হলো। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা বলেন কি, একবার আমার ময়লা চামড়ার ঝুব্বা রক্ত শোভি উকুনগুলো আমার দেহ এমন ভাবে কামড়াতে শুরু করছিল যে দুটি হাত আমার দেহ চুলকাতে গিয়ে অস্থির হয়ে পড়েছিল। হঠাৎ তখন আমার বাদশাহী জীবনের জড়িত খচিত রেশমি পোশাকের কথা স্মরণ হওয়ায় এই ভেবে যথেষ্ট আনন্দ পেলাম যে নফসের কিছুটা শিক্ষা লাভ হয়েছে। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা বলেন, একবার আমি আল্লাহর নাম স্মরণ করে ইবাদতের উদ্দেশ্যে নির্জন প্রান্তে গমন করলাম। বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু সেখানে কোনো কিছুই খাবার জুটল না। ওই জায়গা থেকে কিছু দূরে আমার শুভাকাঙ্ক্ষী বাস করতেন, ইচ্ছা হলো তার কাছে গিয়ে দেখি কোনো রূপ ব্যবস্থা হয় কিনা। তাহলে তো তাওয়াক্কুল বিনষ্ট হয়ে গেল। কাজেই সেসব বন্ধুর কাছে যাওয়ার বাসনা ত্যাগ করে আমি এক মসজিদে গিয়ে মনে মনে পাঠ করতে লাগলাম। আমি তার উপরেই ভরসা করলাম যিনি চিরঞ্জীব ও অমর। হঠাৎ অদৃশ্য থেকে আওয়াজ আসলো, দুনিয়া থেকে প্রাকৃত নির্ভরকারী বিলীন হয়ে গেছে, তুমি এক কৃত্রিম নির্ভরশীল। প্রাকৃত বন্ধুর কাছে কি খাবার অভিলাষ জানাতে হয়? তিনি আরো বলেন, আমি একদা এক নির্ভরকারী দরবেশের কাছে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে কোথা থেকে জীবিকা লাভ করেন? তিনি জবাব দিলেন, এসব ব্যাপারে তো আমার জানার বিষয় নয়, যিনি আমার জীবিকার ব্যবস্থা করেন তার কাছেই এ কথা জিজ্ঞেস করতে পারো। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি তাআলা বলেন, একবার আমি একটি গোলাম ক্রয় করলাম, তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, আপনি যে নাম ধরে ডাকবেন। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি খাবে? সে জবাব দিল, যা আপনি খেতে দিবেন। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি বস্তু পরিধান করবে? সে জবাব দিল, যে বস্তু আপনি পরিধান করাবেন। তাকে জিজ্ঞেস করলাম, তোমার মনে কিছু বাসনা আছে কি? সে জবাব দিল, গোলামের আবার বাসনা কিসের? আমি আমার ক্রীতদাসের মুখে এই সমস্ত কথা শুনে নিজের প্রতি বড় ধিক্কার জাগলো, যে দীর্ঘ দিনেও তো আমি কিছুই শিখিনি। প্রাকৃত দাসত্ব কি বস্তুত এখন পর্যন্ত তাও তো আমার শিক্ষা হলো না। এ কথা ভেবে রোদন করতে করতে আমি বেহুশ হয়ে পড়লাম। একদা কতিপয় লোক তাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি সময় কাটান কিভাবে? তিনি জবাব দিলেন, আমার চারটি বাহন রয়েছে। আল্লাহ যখন কোন নিয়ামত দান করেন তখন আমি শুকরিয়ার বাহনে চড়ে আল্লাহর দরবারে উপস্থিত হই। দুই, যখন আমি কোন ইবাদত করতে গমন করি তখন খাঁটি প্রেমের বাহনে আরোহণ করে আল্লাহর দরবারে যাই। নম্বর তিন, যখন আমার প্রতি কোনো বিপদ উপস্থিত হয় তখন আমি ধৈর্যের বাহনে চড়ে অগ্রসর হতে থাকি। নম্বর চার, যখন আমি কোনো পাপ কাজ করে ফেলি তখন তওবার বাহনে আরোহণ করে তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, এ থেকে জানা গেল যে যদি কোনো নিয়ামত আমরা পাই তাহলে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, যদি কোনো কষ্ট এসে পড়ে তাহলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে, আর যখন আমরা ইবাদত করতে যাব তো আল্লাহর প্রেম নিয়ে আমরা ইবাদত করব, আর যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে লজ্জিত হয়ে কান্না করে আল্লাহর দরবারে তওবা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ এমন অবস্থা হয়ে গেছে যে আমরা গুনাহ করি, গুনাহ করার পরেও বিবেক আমাদেরকে বাধা দেয় না, বিবেক আমাদেরকে এইভাবে পরামর্শ দেয় না কি তুমি এ কি করে ফেললে। গুনাহ করতে করতে আমরা গুনাহের অভ্যাসী হয়ে গিয়েছি, এখন গুনাহ আর গুনাহ মনে হয় না। প্রিয় ইসলামী ভাইয়েরা মনে রাখতে হবে, যার গুনাহ বেশি তার আজাবও বেশি, যার কাছে নেকি বেশি তার জন্য জান্নাতের নিয়ামত বেশি। এই জন্য বর্ণিত হয়েছে, যদি গুনাহ সংগঠিত হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে তওবা করো, যে তওবা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে আর তার গুনাহকে ক্ষমা করে দেয়, আর তওবাকারী আল্লাহর দরবারে মকবুল রয়েছে। তো আসুন প্লিজ ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরা ভালো কাজ করব। দেখুন, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া আজ আমাদের সম্মুখে সজ্জিত অবস্থায় রয়েছে, চারিদিকে সুন্দর সুন্দর বাতি জ্বলছে, সুন্দর মনোরম দৃশ্য রয়েছে, কিন্তু এই মনোরম দৃশ্য একদিন শেষ হয়ে যাবে, এই কুমকুমের বাতি লাইট একদিন নিভে যাবে। আজ যে মহলগুলো সজ্জিত রয়েছে সেই মহল কালকে অন্ধকারের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, আজ যার কাছে ধন সম্পদ রয়েছে কাল সে নিঃস্ব হয়ে যাবে, আজ যার কাছে ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জায়গা রয়েছে কাল সে নিঃস্ব রয়েছে, কেননা একদিন মরতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে, যা কিছু করেছি তার হিসাব আমাকে কিয়ামত দিনে দিতে হবে। এই দুনিয়া সবাইকে একদিন ছেড়ে যেতে হবে, যে জালিম রয়েছে, যে জুলুম করেছে, যে অত্যাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে দুঃখ করেছে, যে কষ্ট সহ্য করেছে, যার উপরে জুলুম হয়েছে, তাকেও একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে ডাক্তার রয়েছে তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে রোগী রয়েছে তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে অভাবী রয়েছে সেও দুনিয়া ছেড়ে চলে যাবে, আর যে ধনবান রয়েছে সেও দুনিয়া ছেড়ে চলে যাবে। মোট কথা প্রিয় ইসলামী ভাইয়েরা, এই দুনিয়াটা একটি মোসাফির খানা রয়েছে। আজ আমি আছি, কালকে নেই, কালকে আপনি আছেন, পরশু আপনি নেই, একদিন চলে যেতে হবে। আর প্রত্যেকটি জিনিসের হিসাব আমাদেরকে অন্ধকার কবরে দিতে হবে। এই জন্য গুনাহ থেকে বাঁচা উচিত, নেক আমল করা উচিত, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আর ওলি আল্লাহরা যেভাবে নিজের জীবন অতিবাহিত করেছে সেভাবে নিজের জীবন অতিবাহিত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এক ব্যক্তি হযরতে সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা এর কাছে এসে উপদেশ চাইল। তিনি বললেন, শুধুমাত্র আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করো, অন্য সবার সাথে বন্ধুত্ব পরিত্যাগ করো। আর এক ব্যক্তিকে তিনি নসিহত করলেন, তুমি যা বেঁধে রেখেছো তা খুলে ফেলো, আর যা খোলা রয়েছে তা বন্ধ রাখো। লোকটি বলল, হুজুর একটু খুলে বলুন, আপনার কথার অর্থ বোধগম্য হয়নি। তখন তিনি বললেন, বন্ধু মুদ্রার থলে খুলে দাও, দান করো, আর বেহুদা কথা বলা বন্ধ করে দাও। একবার তওয়াফরত অবস্থায় তিনি এক ব্যক্তিকে বললেন, যে পর্যন্ত না তুমি তোমার ভিতরকার চারটি বস্তু বর্জন করে অন্য চারটি বস্তু অর্জন করবে, ততদিন তুমি পুণ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবে না। নাম্বার এক, ধন সম্পদ ও আমিরি ছেড়ে দিয়ে দাসত্ব ও ফকিরি অবলম্বন করো। নাম্বার দুই, মান সম্মানের আশা পরিত্যাগ করে অপমান ও হীনতাকে গ্রহণ করে নাও। নাম্বার তিন, নিদ্রা ও অলস্যকে বর্জন করে কর্মস্পৃহা জাগ্রত রাখো ও কর্মস্পৃহার অভ্যাস আয়ত্ত করো। নাম্বার চার, আর তোমার মধ্যকার অহংকারকে দূর করে বিনয় ভাবকে অবলম্বন করো। প্রিয় ইসলামী ভাইরা, যে নিজেকে অলসতা থেকে বের করে নিতে পারলো সে কামিয়াব হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নিজের নফসকে দমন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আসুন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেকটি ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়েদুনা শেখ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহ একবার জঙ্গলে কোথাও তশরিফ নিয়ে যাচ্ছিলেন। একজন সিপাহী ওই পথ দিয়ে যাচ্ছিল, সে তাকে বলল, তুমি কি কৃতদাস? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আমাকে জনবসতির ঠিকানা বলো। তিনি কবরস্থানের দিকে ইঙ্গিত করে বসলেন। ওই সিপাহী এতে খুব রাগান্বিত হলো, সে তার পবিত্রতর মাথায় লাঠি দিয়ে আঘাত করলো, বরকতময় মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। জালিম সিপাহী এতটুকু করে ক্ষান্ত হয়নি, বরং তাকে ধরে শহরে নিয়ে আসলো। লোকেরা যখন এই ঘটনা দেখলো তখন সিপাহীকে খুব ধিক্কার দিল আর বলল, হে নির্বোধ, এ কি করলে? তুমি কি তাকে চিনো না? আরে মূর্খ, ইনি তো যুগ শ্রেষ্ঠ ওলি, হযরতে সাইয়েদুনা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহ। এটা শুনে সে সীমাহীন লজ্জিত হলো এবং তাৎক্ষণিক ভাবে সে ঘোড়া থেকে নেমে তার কদমে লুটিয়ে পড়ল এবং তার কদম বুচি করল। অতঃপর অতি বিনয় সহকারে আরজ করল, আলিজা, আমি আপনার গোলাম, আপনার গোলামের ত্রুটি ক্ষমা করে দিন, আর এ কথা বলুন, আপনি আমাকে কেন বলেছিলেন আমি গোলাম? তিনি বললেন, আমি তো এজন্য বলেছিলাম যে আমি তো আল্লাহ তাআলার বান্দা। সিপাহী আরজ করল, আমি যখন জনবসতির কথা জিজ্ঞেস করেছিলাম তখন আপনি কবরস্থানের দিকে কেন ইঙ্গিত করেছিলেন? তিনি বললেন, শহরের জনবসতি গুলো একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু মূল আবাদি বস্তি তো কবরস্থানই, এখানে সবাইকে আসতে হবে। সিপাহী বলল, আচ্ছা বলুন তো, আমি যখন আপনার মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিলাম তখন আপনার মুখে দোয়ার কালমাগুলি কেন উচ্চারিত হচ্ছিল? তিনি বললেন, আমার জানা ছিল যে দোয়ার মধ্যে দুটি সওয়াব আছে। আমি এ কথা পছন্দ করিনি যে তোমার দ্বারা আমি নেকি ও সওয়াব হাসিল করব, আর এর পরিবর্তে তুমি আমার দিক থেকে চিরস্থায়ী বদদোয়া লাভ করবে। এই ঘটনাটি কি নিয়ে সাদাতের মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি ওয়ালি নকল করেছেন, উদ্দেশ্য এই যে তুমি আমাকে মেরেছ, আমি কষ্ট পেয়েছি, এতে আমি ধৈর্য ধারণ করেছি, সুতরাং তুমি আমাকে মেরেছ বলেই তুমি আমার সওয়াব লাভের মাধ্যম হয়েছ, সুতরাং এভাবে তুমি আমার উপকার করেছ। প্রকাশ থাকে যে উপকারকারীকে তো দোয়াই দেওয়া হয়, বদদোয়া নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা এর ঘটনা শুনলাম, তিনার ধৈর্য বিনয় কেমন ছিল, আজ আমাদের কি অবস্থা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও বিনয় দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকেও ধৈর্য দান করুক, আর আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করে ইমানের সাথে কবরে নামার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দিক। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি সরকারে আলী ওয়াকার দো জাহানের তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে আমাকে ইরশাদ করেছেন, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করতে থাকো। নাম্বার দুই, প্রতিটি গুনাহের কাজের পর কোন একটি সৎ কর্ম করে নাও, তাহলে এ নেক কাজ ওই মন্দ কর্মকে বিলীন করে দেবে এবং তুমি মানুষের সাথে সৎ চরিত্র সহকারে মিলিত হও। মিশকাত শরীফ। আজ যখন আমরা মানুষের সাথে সাক্ষাৎ করি আমাদের মনের মধ্যে ঘৃণা বিদ্বেষ অহংকার একেবারে বোঝাই থাকে, যার অন্তরের মধ্যে ঘৃণা হবে, যার অন্তরের মধ্যে ময়লা থাকবে, তো সে কবরের মধ্যে এসব নিয়ে কি খুশি হবে কি অপমানিত হবে? নিশ্চয়ই সে অপমানিত হবে, যে অন্তরের মধ্যে ঘৃণা পোষণ করবে, যে অন্তরের মধ্যে গর্ব পোষণ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এইসবের মধ্যে কোনো পুণ্য নেই। হ্যাঁ, যদি ধৈর্য ধারণ আমরা করি তাহলে ধৈর্যের সওয়াব জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা অহংকার বিদ্বেষ ঘৃণা এইসব আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিক। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, বুজুর্গানে কেরাম অনেক ধৈর্য ধরতেন আর সবরও করতেন। হযরতে শেখ আব্দুল্লাহ খাইয়াত রহমতুল্লাহি তাআলা আলে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি দর্জির কাজ করতেন, একজন আগুন পূজারী তার কাছে কাপড় সেলাই করত, আর প্রতিবারই সে খুদ পড়া মুদ্রা দিয়ে যেত, তিনিও তা নিয়ে নিতেন। একবার তিনি কোথাও গিয়েছিলেন, তার শাগিরদ আগুন পূজারের নিকট থেকে খুদ পড়া মুদ্রা গ্রহণ করলেন না। যখন হযরতে সাইয়েদনা শেখ আব্দুল্লাহ খাইয়াত রহমতুল্লাহি তাআলা আলে ফিরে আসলেন, তিনি একথা জানতে পারলে শাগিরদকে বললেন, তুমি দিরহাম নিলে না কেন? আজ থেকে কয়েক বছর যাবত সে তো আমাকে খুদ পড়া মুদ্রায় দিয়ে আসছে, আমি জেনে শুনে নীরবে তা নিয়ে নিতাম, যাতে সে ওই খুদ পড়া মুদ্রা অন্য কোন মুসলমানকে না দিয়ে দেয়। এই রিওয়ায়েতটি কিমায়ে সাদাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতই সুন্দর চরিত্র, আমরা তো তেমন করার চিন্তাও করতে পারি না। আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ তো মুসলমানদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য নিজের আর্থিক ক্ষতিকে বরদাস্ত করে নিতেন, আর আজ আমরা তো নিজেদের ভাইদের সম্পদ আত্মসাৎ করার মধ্যে রত রয়েছি। এ কারণে তো আজ ধ্বংস ও পতন আমাদের অদৃষ্ট হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকেও ধৈর্য ধরার সবর করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, কিমায়ে সাদাতের মধ্যে আরো বর্ণিত হয়েছে, একদা শেখ আবু ওসমান হায়রি রহমতুল্লাহি তাআলার মাথার উপর এক ঘরের ছাদ থেকে কেউ প্রচুর মাটি নিক্ষেপ করল, তিনি নিজের কাপড় দিয়ে ওই মাটি ঝেড়ে নিলেন আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কিসের কৃতজ্ঞতা প্রকাশ করছেন? তিনি বললেন, যে লোকটি আগুনে নিক্ষেপ হওয়ার উপযোগী, যার মাথার উপর আগুন নিক্ষেপ করা চাই, যদি তার মাথার উপর শুধু মাটি নিক্ষেপ করা হয় তবে তা কৃতজ্ঞতা প্রকাশ করার স্থান নয় কি? প্রিয় ইসলামী ভাইয়েরা, আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, কার উপরে যদি মাটি নিক্ষেপ করা হয় তারপরও তিনারা শুকরিয়া আদায় করছেন, কাউকে যখন ঢেল মারা হয়, গাল দেওয়া হয় তারপরও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন, কাউকে প্রহার করা হচ্ছে তারপরেও সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে। আল্লাহ তাআলা আমাদেরকেও বিনয় দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, যে ব্যক্তি অপরের উপকার চায় তার উপকার করা হয়ে থাকে। সাধারণত লোকেরা এ কথা বলে বেড়ায়, এমন পরউপকারের যুগেই রইল কোথায়, আমরা তো ভালো লোকদের সাথে ভালো আর মন্দ লোকদের সাথে মন্দ। আল্লাহর পানা, এমন কখনই বলা উচিত নয়, কেননা যদি পার্থিবভাবে কোনো কষ্ট পেয়ে যায়, যদি আমরা ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার স্থলে ধৈর্য ধারণ করি, তবে এই কিছু দিনের জীবনের পরবর্তী স্থায়ী জীবনের এক খুবই বড় উপকার পেয়ে যেতে পারি। আর যদি আমরা এখানেই এর প্রতিশোধ নিয়ে নিই আর প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে কোনো সীমাতিক্রম করে বসি, তবে আখিরাতে সেটার শাস্তিও হয়ে যেতে পারে, আর সওয়াবের তো কোনো আশাই নেই। সুতরাং ধৈর্যের মধ্যেই নিরাপত্তা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তার অনুবাদ কিছুটা এমন রয়েছে কি, ধৈর্যকারীদের সাথে আল্লাহ রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করার তৌফিক দান করুক, আর নফসের প্রবৃত্তি নফসের ধোকা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।